তারপরে
তারপরে গফুর আসা যাওয়া করতে লাগলো, বাবা এখানে চলে গেলে আর গফুর সঙ্গে আর আমাদের কোনো সম্বন্ধ নেই, বাবাই ওটা রেখেছিল। তো সেই দিকে আমাদের মনে হয় যে আব্দুল গফুর যে বাবার সঙ্গে সাথী হয়েছিলেন, আমার মনে হয় এই 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 একটু যেগুলো ঘটনা আমি বলতে পারবো যেটা আমাদের চোখের সামনে ভেসেছে। তার মানে
এই ঘটনা তো আপনার চোখের সামনে,
হ্যাঁ হ্যাঁ আমরা দাঁড়িয়ে তো এখানে সেই ঘটনা। তারপরে তো ওই যে ইয়ে ছবি বাবার ছবির কথা বলছি, যেটা লোকনাথ ব্রহ্মচারীর ছবির কথা,
হ্যাঁ লোকনাথ ব্রহ্মচারী,
লোকনাথ ব্রহ্মচারীর ছবির কথা বাবাকে সবাই জিজ্ঞেস করছে, বাবা লোকনাথ ব্রহ্মচারী অনেক ঘরে লোক আছে, তো এখানকার বিটি কলেজের মহসিন কলেজের এক প্রিন্সিপাল ছিলেন, তার নাম হচ্ছে কি ব্রহ্ম, নলিনী ব্রহ্ম, তিনি খুব মানে ইয়ে ছিলেন, খুব কড়া লোক ছিলেন, একটুখানি অসাধু সঙ্গ ভালো দর্শন শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তো একদিন কে তাকে বলেছে এখানে সাধু এসেছে, তো সাধু আসার জন্য দেখতে এলেন, দেখতে এলে ভালো লাগলো, তো বাবা তাকে প্রশ্ন দিলেন, প্রশ্ন ব্যাখ্যা করলেন, দর্শন শাস্ত্র তো জানেন, তো ব্যাখ্যা করে বাবা খুব ভালো লাগে, বাবা তাকে আসতে বলতেন। তখন সে বলতো বাবা আমাকে যদি 10টায় ছেড়ে দেন তাহলে, কিন্তু বাবা তো 10টাতে বসে, কি করে 10টায় ছেড়ে দেবে, বাবা বাবার চক্র এলো, ওই যখন উনি যখন এলেন বাবা তাকে এসে বসো বাবা খাও আমি চান করে আসি, চান করতে গেলেন, চান টান করে এসে সবাই বসলেন, তখন 11টা বেজেছে, সে তার এসে আর পালিয়ে যাবো বলতে পারে না, বসি রইলেন। তারপরে সে ব্যাখ্যা হলো, ব্যাখ্যা করে করে বাবা তাকে ছাড়লেন, তখন 2টা যখন ব্যাখ্যা শেষ হলো, তো তারপরে উনি খেতেন, কাঁধ ভরে খেতেন, 3টে সাড়ে 3টে 2:30, এরা সব জেগে বসে থাকতো, তো বাবা যদি 3-4 মাস এখানে থাকতেন, ওরা 3-4 মাস সকাল রাত এইভাবে পরিশ্রম করেছে। হ্যাঁ তা আমরা বলতাম যে বাবা ওরা এইভাবে সারা দিন রাত কি ধরে পরিশ্রম করে, দিনে ঘুমোতে পায় না, সবদম আপনার লোক আসছে, রাতে ঘুমোতে পায় না, 3টে 4টের সময় আপনি খান, তো কী করে পায়, বলে ওরা গুরু শক্তিতে পাচ্ছে, ওদের কোন শক্তি নেই, ওরা গুরু শক্তিতে সব করতে
পারছে। বেশ লোকনাথ বাবার ছবি,
হ্যাঁ লোকনাথ বাবার ছবি, বাবা ওখানে বসে ওই ওই ঘরে আছেন, তখন বাবা লোক, হ্যাঁ একদিন বলেছিল লোকনাথ বাবার একটি ছবি নেই, ছবি আনা হলো,
বাবা নিজে বলেছিল,
হ্যাঁ একটি ছবি, তো ছবি আনলো, ছবি আনার পর তখন ওরা বলছে যে বাবা লোকনাথ শক্তি দেবে, শক্তি দেবা নিয়ে আগে আশ্রম আচার্য ছিল, ওর বাড়ি থেকে আচার্য হলেন অবশ্য, প্রথম ওর বাড়ি থেকে প্রথম বাবা সত্যিদার সঙ্গে দেখা, বললেন যে বাবা লোকনাথ বাবা এইরকমই ছিলেন, বললেন না রে ভাই আর সব ঠিক আছে, তোর চোখটা ঠিক নেই, একটু যদি তুলে দিতিস আমাকে তাহলে আমি চোখটা ঠিক করে দিতাম।
উনি কি চোখ ঠিক করে দিচ্ছে,
না উনি ঠিক করে দেননি, বলেছিলেন এই কথাটা, যদি একটু আমাকে তুলে দিতিস তাহলে আমি চোখটা ঠিক করে দিতাম। এখন তারপরে যেন জানেন আমি ইয়েতে লোকনাথ কি একটা বই আমি পড়লাম যে ওনার চোখটা যে ছবি ওদের কাছে ছিল সে চোখটা অবিকৃত হয়ে যায়, মানে ওটা তুলে দিয়ে এঁকে চোখ হয়েছে, হ্যাঁ ওটা ওই চোখ ও নয়, সেটা তুলে দিয়ে আঁকার পর সেটা আমি পরবর্তীকালে বই থেকে জানলাম,
ঠিক আছে
তার আগে ছিল, তার আগে আমি জানতাম না, বাবা কথা বলেছিল সেই জন্য আমার শোনা ছিল। তারপরে তো এই হলো বাবার আর একটা ঘটনা, তো বাবার যে ঘটনা আমি বলি, বাবার যে অন্তর্যামী যেদিন আমরা বলি, মানে যদি কাউকে নিজে থেকে ওদিন চল আমি দেখি তোর কি করতে পারি, তাহলে জানবেন তার সম্পূর্ণ পাল্টে দেবেন সব, আর যদি কেউ বলে বাবা আমার বাড়িতে চরণ ধরে দিন, আমার এই অসুবিধে আমার এটা সমাধান করে দিন, দেখি ভাই সাধু কি সব পারে, এইসব অনেক রকম ভণিতা ছিল, ভণিতা করে কথা বলতে।
আচ্ছা এই যে দেহ বসানোর আগে আমি উমে কুমার আওয়ানের বই থেকে পড়লাম, যখন চেপে ধরা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে বা কেঁদে বলেছিলেন এবং সকলে চেপে ধরেছিল, তখন তিনি আব্দুল গফুর তিনি এ চলে গেল, লোকনাথ চলে গেল, শুধুমাত্র আমি বেঁচে আছি, সেইটা কি আপনি শুনেন?
আমি সেই সময় ছিল না, আমি ওদের কাছ থেকে শুনেছি।
ওদের মানে কার কার কাছ
থেকে? মানে অমি আয়নের কাছে শুনেছি, তারপরে তে আর তখন কে ছিল আরেকজন ছিল তোমার ওর নামটা কি অনেক লোক বলেছে যে বাবা কানতে কানতে বলেছেন যে সবাই চলে গেল, আমি একমাত্র পড়ে আছি। একথা বাবা নিজের মুখের কথা ওদের কাছে, আমি কিন্তু সেই সময়টা ছিলাম
শশী
ব্যানার্জির বাড়িতে বই থেকে বইয়ের ইয়ে থেকে সে কোথায় গেল। তারপর আরেকদিন বাবার সঙ্গে আমি গাড়িতে যাচ্ছি বেড়াতে বেড়াতে নিয়ে যেতে, আমি কন্যাগর গেছি, আমাকে বললেন মা যাবি চ কলকাতা ঘুরে আসি। তো ঘুরে আসি মানে কারোর বাড়ি না, রাস্তায়। তো আমি আছি ওই আসম আচার্য শক্তিকুমার চক্রবর্তী আছেন, বড় মা যাকে বলি, বাবা এই ছবি রয়েছে সামনে, মা বড় মা ছিলেন, বড় মা আছেন, আরও কে আছে আমার ঠিক মনে নেই, আর খুব বেশি ছিল না, দু একজন কেউ ছিল। তো যাচ্ছি রাস্তা দিয়ে আপনার উত্তরপাড়া পেরিয়ে ভদ্রকালী আছে, ভদ্রকালীতে একটা গলির মোড়ে বেনি মাধব রোড লেখা আছে, একটা ছোট্ট টিনের পাতে মারা আছে
বেনি মাধব রোড।
আমরা বসে আছি, বাবা আমাকে বলছে ওই দেখ, তখন কথা বলো ওই দেখ মা বেনি মাধব রোড।
আচ্ছা, ওই দেখ মা বেনি মাধব রোড,
ওই দেখ মা বেনি মাধব রোড। তো তখনই আমাদের মনে হতো আকার ইঙ্গিতে প্রত্যক্ষ ওই যে একা একা মুখ ফসকে যেগুলো বেরিয়ে গেছে সেগুলো বেরিয়েছে। তারপরে উনি আরো অন্য করে বার করেন যে আমি সেই, আর ওই যে ও বললে প্রভাস সময় কথা সাধুদের বলতে নেই,
হ্যাঁ
বলবো না, কোথায় কি তখন আপনাকে আরো বলেছিলাম আমার ওই বন্ধির কথা সাংহাইয়ের কথা বলেছিলাম, হ্যাঁ সাংহাইয়ের কথা বলেছিলাম, আমার দিদির মেয়ে এসছে মীরা, এসেছে তখন নতুন বিয়ে হয়েছে, বিয়ের পর বাবা তো বাবাই বিয়ে দিলেন এই পাত্রের সঙ্গে বিয়ে, বাবা বিয়ে দিলেন
বাবা
ঠাকুর ছবি টবি দেখানো হলো, বাবা অনেক ছবি এসেছিল পাত্রে, বললেন এই পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হলো। তখন বিয়ে ঠিক হয়ে গেল, বাবা বললেন আমি খুব খুশি মা তুই বিয়ে করেছিস, ও আগে করবো না বলেছি, আমি খুব খুশি মা তুই বিয়ে করেছিস। সমর জামাইয়ের নাম সমর, সমর খুব ভালো ছেলে। তো সমরের বই আপনাকে আমি কিছু দেবো দেখতে, ও ডায়েরি আছে। তখন ওকে দেখে বললেন মা তোর মুখ কি শুকনো কেন ভাই? তো বলি না বাবা এমনি কিছু শুকনো তো না। না রে ভাই তোর গৃহে কে আছে বলতো? আমি তা বললে যে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর খুব ভালো, আর দেওয়াটা তো বিয়ে করেনি, আমি ওই স্বামী প্রথম বিয়ে হয়েছে, একটি বিধবা নামাজ আছে, তার একটি ছেলে নেই। কোথায় তার শ্বশুর বাড়ি কোথায় রে? না সাংহাইতে শ্বশুর বাড়ি, জামাই সেখানে কাজ করতো, সেখানে সেটেল ছিল। তো বিয়ের পর আমার শ্বশুর আর মেয়েকে পাঠালো, অত দূরে পাঠালে কে খোঁজ করবে? তারা বলেছিল আসতে কিন্তু পাঠালো। সাংহাই সে কি রে, কোন গ্রামে রে? তা বললো বাবা আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদেরকে আমাকে জিজ্ঞেস করতে হবে। জানিস তো ভাই সে কোন গ্রামে? কিন্তু সেটা আর আমাদের কারো উৎসুক হয়নি, ননদ তো এবার 6 মাস হলো মারা গেছে, আমার কোন গ্রামে সেসব কথা এসে আর ও ঠাকুরকে কিছু বলেনি, ঠাকুর আর পুনরায় কিছু জিজ্ঞেস করে
প্রমাণ হয় যে বাবা
সাংহাই
চীনে ভ্রমণ করেছে।
হ্যাঁ সাংহাই কথাটা বাবা বলো কোন গ্রামে ভাই? তা বল, তা সেটা বল, ওই কথাই বলো। তারপর দ্বিতীয় কথা হয় তো বাবার ওই সব কথা দেখুন কিরকম সুন্দর সুন্দর কথা বলতেন উপদেশের মাঝখানে। আমার ছোট বোনের বাড়িতে বাবা বর্ধমানে খুব যেতেন, তো বলতেন ভাই বুবুর বাড়ি, আমার বোনের নাম বুবু ডাক না, বুবুর বাড়ি আমার হল্টিং স্টেশন, আমি বাইরে থেকে যখনই ঘুরি যাওয়ার সময় ওখানে মানে
হল্টিং স্টেশন। আচ্ছা বাবা ইংরেজি কতটা ব্যবহার করতেন?
এই কথাই আমি বলছি,
ইংরেজি অন্যান্য ভাষার মতো ইংরেজিতে তিনি কতটা ব্যবহার করতেন?
আমরা সবাই জানতাম বাবা ইংরেজি জানেন না,
ভেরি গুড,
জানেন না, কিন্তু আমার মামা তো ভাই ওকালতি পাশ করে ওই শিয়ালদার রজনীবাবু রঞ্জনবাবুর বাড়িতে, আমি মামার বাড়ি থেকে আমি আমার বাবা আর এই মামাতো ভাই এক মামাতো বোন আমরা ওইখানে শিয়ালদার কোয়ার্টারে দেখা করতে গেলাম। তো বাবা ইশারা করে মৌমি তো জিজ্ঞেস করলে যে এ কি করে? তা আর বললাম বাবা ওকার নীতি পাস করেছি। যেই বললাম উনি একখানা শ্রী রামকৃষ্ণ ইংরেজি ছোট ছোট বই আছে না এটুকুটুকু, তার ভেতর চ্যাপ্টার খুলে একটা পড়তে দিলেন, রামকৃষ্ণ দেবের বই, তাই থেকে একটা চ্যাপ্টার খুলে পড়তে দিলেন। বললে এটা পড়ে বাংলা মানে কর, তার যদি আয়ত্ত না থাকে তাহলে তাহলে তিনি তাকে এইটে পড়ে তুই বাংলা মানে করে সকলকে বোঝা কেন বলবি?
ঠিক আছে, খুব আনন্দের কথা। ইংরেজি
জানতেনই
অবশ্যই, এই হল্টিং স্টেশনটা বলতেন তো?
হ্যাঁ অবশ্যই, তো ইংরেজি কথা বলতো আর অনেক কিছু বলতো।
হ্যাঁ, আর ইংরেজি কত কত বেরোতো, কথা থাকে হিন্দি বেশি বেরোতো না ইংরেজি বেশি বেরোতো?
হিন্দি খুব কম বলতেন,
তাহলে বাংলা,
বাংলাই বেশি বলতেন।
কিন্তু শুনেছি যে গিরি সমস্ত সম্প্রদায় এরা এলে সন্ন্যাসীরা এলে উনি জলগত হিন্দি বলতেন।
হ্যাঁ, তাদের সঙ্গে বলেছেন যখন কথা বলে
জলগত হিন্দি।
হ্যাঁ হ্যাঁ নামবেন কি নামবেন না কেউ জানি না, মানে এই যে আপনি আজ এসেছেন সেটাও একটা অলৌকিক। শুনুন, ওর বাড়িতে সেবার বোম্বে থেকে ফিরছে, গেছিলেন
বোম্বে
থেকে ফিরছেন, এখন আমার বোন স্টেশনে বাবা বোনকে তার করিয়েছে যে আমি অমুক ট্রেনে যাবো তুই এসে দেখা করিস স্টেশনে। তো ও বোন স্টেশনে গেছে, মনে করছে বাবা তো নামবেন কি ঠিক নেই, কারণ কোনো সিট তো থাকতো না। তো স্টেশনে বাবার জন্য কিছু খাবার টাবার করে নিই, আর বাবার সঙ্গী যারা আছে 10-12 জনের জন্য সে একবারে বড় হাঁড়ি করে ভাত টাত রান্না করে নিয়ে সব গেছে। যেই ঢুকছে গাড়িটা ইন করেছে তখন বড় মা ইশারা করে বলছে খাবারগুলো তুলিস না। আর ওকে ইশারা করলো বাবার পায়ে প্রণাম করে বল বাবাকে নাম হবে, কারণ উনি আর ওই বোম্বে থেকে আসছেন তো আর কতক্ষণ থাকতে চাইছেন জগন্মা মিত্রের বাড়িতে গেছিলেন।
বাবা
গায়ক জগন্মা মিত্র ওর বাড়িতে প্রায় এক মাস ছিল, আসছেন তো প্রথমটা আমার বোন অত খেয়াল করতে পারেনি, বলে খাবারগুলো আড়াল কর দিয়ে ও বাবাকে প্রণাম করছে, বাবা মুখে ধরে বলছে কিরে মা কেমন আছিস? বড় মাটির পাশে বাবা বসে আছে, আমি বলি বুকু হাজির করতে বলছি আমার বোনকে যে হাজির করে বলো যে হাবি নাম। তো তখন বড় মার কথা শুনে বাবা হাজির করে বলছে বাবা আমি নামবো। তো বলে নামু কি রে, তুই গাড়ি এনেছিস? ওর গাড়ি নেই। ঘটনাটা শুন, তখন বলে হ্যাঁ বাবা গাড়ি এনেছি, একটা জিপ গাড়ি এনেছি। জিপ গাড়ি এনেছিস? তবে নামই গায়ত্রী, কি বলিস রে? গায়ত্রী নামই খালে বুগুর বাড়ি। এখন জিপ গাড়িটার ঘটনা, বুগুর বাড়িতে আগে ওরা আসনশোল থাকতো, ওর বাড়ির একতলায় ওরা ভাড়া ছিল, যে ভদ্রলোক জিপ গাড়ি এনেছে তার নাম হচ্ছে অজু। সে এখন বহু বেরোবে বলে রিক্সা ডেকেছে, এমন সময় ও এসে বলছে দিদা তুমি কোথায় যাচ্ছ রিক্সা করে? বললে আমি আমার বুগুদেব আসলে স্টেশন যাচ্ছি। বললে দিদা একটা কাজ করলে নাকি? না আমি নতুন জিপ গাড়ি কিনেছি, তুমি একটু তোমার বুগুদেবকে চাপাবে? তা বললে যে ভালোই তো রে, ভালোই তো রে, দে ও তাড়াতাড়ি রিক্সা ছেড়ে দিয়ে জিপে উঠবে। তারপর তো ওই ছেলেটি বা ও তখন বলতে বলো হ্যাঁ বাবা জিপ গাড়ি এনেছি। তো বাবা তো গাড়িতে চেপে চাপবার আগে বর্ধমান স্টেশনের ওভারব্রিজটা খুব বড়, মানে যেখানে দরজা দিয়ে নামবে সেই দরজার ঠিক গেটটার মুখে এসে দাঁড়িয়েছেন। এসে বললেন বুবু তুই আমাকে সাষ্টাঙ্গ প্রণাম দে এখানে। তো বুবু তো সাষ্টাঙ্গ প্রণাম দিল সেই প্ল্যাটফর্মে। জানিস মুনি ঋষিরাকে ধ্যানে পায় না, তোর কাছে আমি সস্তা হয়ে গেছি বুঝলি, তোর কাছে আমি সস্তা হয়ে গেছি বলে না নেমে তখন বাড়িতে গেলে একদিন দুদিন থাকে, থাকার পর বলে তুই আমাকে কি করে পাঠাবি? না আমি ট্যাক্সি ভাড়া করে দেবো আপনাকে, কি ভাবলে? বাবা ট্যাক্সি ভাড়া করে দিল, পরে বাবা ট্যাক্সি করে ঘুরে ছিল।
আমার
ওই বোনেরই মেয়ে বিয়ে হয়েছে, তার বিয়ে হয়েছে আপনার বেহালা, বেহালাতে বিয়ে হয়েছে। তখন তার শ্বশুর বাড়ির থেকে জামাই খুব ভক্ত, শাশ আর সবাই না, তা যাই হোক, তখন বলছে ভাত দেবে। এখন এর বোনের ইচ্ছে আবার মেয়ের ইচ্ছে যে ভাত হবে, যখন ঠাকুরের প্রসাদ মুখে না দিয়ে ভাত দেবে। তা বলছে যে বাবা আমার বোন এখানে এসেছে, এসে বলছে বাবা খুব মুশকিল করেছি। কী রে, কী তোর মুশকিল হলো? না ওরা মেয়ের ভাত দেবে, দিতে ভীষণ ইচ্ছে, আপনার প্রসাদ মুখে দিয়ে ভাত দেয়, কিন্তু ওরা তো সেরকম না, আর এই প্রসাদ আমি কী করে সেখানে পাঠাবো, তো খারাপ হয়ে যাবে। শোন ভাই বুবু, তোকে একটি কথা বলি। তো বুবু বলছে জগন্নাথের প্রসাদ কি করে নিয়ে যায় রে বাবা? প্রসাদ শুকিয়ে নিয়ে যায়, তাই করে পাঠাবি? মানে স্বরূপটা যে নিজে জগন্নাথ, নিজে যে জগন্নাথ সেটা স্বরূপটা সেখানে উদ্ঘাটন করবে। জগন্নাথের প্রসাদ কি করে পাঠাই রে? লোককে দেয় কি করে? তোর শুকিয়ে পাঠাবে, শুকিয়ে নিয়ে পাঠাবে। আমাদের জগন্নাথ নিয়ে গেছে, পুরী নিয়ে গেছে
বাবা,
আমরা গেছি সবাই, অনেকজন আছে, পঞ্চাশ ষাটজন আছে। তো ওখানে আমার উপর আর একটা ছেলের উপর, নিতাই বলে ওই সুশীল ব্যানার্জির ছোট ছেলে, সে এখন আছে দাদা মার কাছে, ওর সঙ্গে একটু দেখা করালো আমার ভালো হতো পরাবর্তী। তো ও ও হচ্ছে টাকা পয়সার কর্তা আর গৃহস্থের কর্তা আমাকে বলছে কি আনতে হবে না হবে, হ্যাঁ তাই কি চাই চাই সেটা আনতে বলছে। বাবা বললেন ওই গায়ত্রী মা আছেন, উনি বলছেন বাবা এখানে এসে শুধু ঘরে বসে আছি আর কিচ্ছু হয় না, আপনি কোথাও বেরোলো না কিচ্ছু? তা বললেন যে কোথায় বেরোবি, এখানে এসে কোথায় বেরোবি? বলে না বাবা আমাদের একটু ইচ্ছে করে না, একদিন জগন্নাথের চাঁদ দেখি এসব দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, কাল তোদের দেখাবো, সকালবেলা আমাকে উঠিয়ে দিস আর যান। বাবার বলাই ছিল বাবা ঘুমোলে যেন কেউ না, যদি বিশেষ প্রয়োজন হয় পায়ে শুয়ে দিতে ডাকবেন। জগন্নাথের স্নান ভোরবেলা, তো বাবা ছটা বাজলো সাতটা বাজলো বাবা উঠছে, গায়ত্রী মা খুব রেগে যাচ্ছে, গিয়ে বাবার সঙ্গে কোথাও এসে লাভ আছে কি কিছু? জগন্নাথ দর্শন করতে যাবো, স্নান দেখতে যাবো, সাতটার সময় পর্যন্ত ঘুরছে, তো কি করে ওঠানো বাড়ি করবোটা? তো ভয়ে ভয়ে ভাবছে সিঁড়ি সিঁড়ি দিই, কিন্তু দিতে পারে বাবা উঠবে। কি রে গায়ত্রী তোরা সব রেডি হয়েছিস? হ্যাঁ বাবা, আপনি তো ঘুমোতে সে কখন স্নান হয়ে গেছে, আপনি যা স্নান বাকি আছে চল জগন্নাথ। তো রেগে একবারে মানে যাদের আবার ভালোবাসেন তাদের রাগ তাপর সাধু অনেক সহ্য করতে হয়, রেগে আবার ঝাঁই ঝাঁই করছে। হ্যাঁ কী করতে যাবো, এখন কী আছে সেখানে? কিছু বললেন বাবা, আমাদের সকলকে নিয়ে রিক্সা করে বাবা আসলে ট্যাক্সি করে গিয়ে জগন্নাথের মন্দিরে যখন আমরা ঢুকলাম, এই পাশে যে লক্ষ্মী আছে ওইখানে একটা সাতরঞ্জি পেতে দেওয়া হলো বসে বাড়ির উপর। তখন বললেন পুরোহিতকে ডাকি, বললেন জগন্নাথের স্নান হয়ে গেছে বলে আজ এখনো জগন্নাথ ওঠেন, এখন জগন্নাথ ওঠেন বলে আজ এখন জগন্নাথ ওঠেনি কেন? না কি জানি সে পাণ্ডারাও আসেনি, কিছু হয়নি, জগন্নাথ এখনো ওঠেনি, এবার উঠবে। কিচ্ছু বললেন না, গায়ত্রী মা চুপ করে স্তব্ধ হয়ে গেল যে আমাদের বলে নদীর সকলকে নিয়ে যাও, তা আমরা পাবো আমাদের নিয়ে গিয়ে মন্দিরের পাণ্ডাকে বললেন, বলে বেদি ছোঁয়াবে এদের সকলকে, বেদি পরিক্রমা করাবে। তো সেই গামলার উপর আরশি রেখে চান
হয়
জগন্নাথের চান, তো সেই গামলার উপর আরশি রেখে চান হয়, সে বাম পুরোহিত মন্ত্র পড়ে সেই আরশিতে জল দিচ্ছে, সেই গামলায় জল দিচ্ছে, মুখ ধোয়া হলো চান হলো, দেখে টেকে আমরা যখন চলে আসছি, কি রে গায়ত্রী তুই তো খুব বকছি। তো না অপবাদ নেই, আমরা আমরা কি আপনাকে বুঝতে পারি? আমরা কি আপনাকে বুঝতে পারি? কিছু এখানে আরেকটা ঘটনা বলি, বাবা যাচ্ছেন ওপারে, বাবার এক শিষ্য আছেন, ওর নামটা কি পা ভেঙে পড়েছিল? ট্রেন করে পা ঝুলে
যাও।
আচ্ছা নামটা আমি আপনাকে বলছি, এখন বাবারই এক শিষ্য নদমানা দাড়ি ছোল ছবি টবি বাংলা খুব করতে লাগে তোমার ওকে একবার বাবাকে দর্শন দিতে হবে। সে অনেক করে বলেছে, আমি মনে আসছে বলতে পারছি, বলছে তো এখন ইয়ে বলে এখন করেছে কি বাবা বলেছেন কাল যাবো, একটা ট্যাক্সি ঠিক কর কাল যাবো বলে ট্যাক্সি ঠিক করেছে আটটার সময় এবং কোনো সময় একটা ঠিক করেছে নিয়ে যাব। কিন্তু বাবা ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছেন, বাবার বারণ ওঠাবে না। শেষকালে নদীমান্না তো খুব বিরক্ত, বাবার ওরা ধনী ধনী ছেলে খুব বিরক্ত হচ্ছে, সাধু হলে কী হবে, আর মেজাজ খচে যাচ্ছে যে তার কাছে যাবো এখন উঠল না তখন কী করে যাবো, কখন যাবো, আবার এই পার থেকে ওপারে যেতে হবে, ওপারে গিয়ে ট্যাক্সি সে আবার সেখানে ট্যাক্সি ঠিক করে রেখেছে, এখান থেকে নৌকো পেরোতে হবে, তখন এই ব্রিজ কল্যাণ ব্রিজ হয়নি, তখন ট্যাক্সি ঠিক করে রেখেছে, ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে আছে, তা আমার কথা খেলা করছে, আমি একটা মানে ওখানে নৈহাটির মধ্যে দোকান আছে কাপড়ের, একটা বিশিষ্ট ব্যক্তি, ট্যাক্সি আমাকে কী বলবে বলে বাবাকে তো বড়মা পায়ের শিশুনি দিয়ে উঠিয়েছে, বার বড়মা বলে আমি পারবো না, ওই নদুমার নাই পায়ের শিশুনি দিয়ে উঠিয়েছে, উঠে না বাবা একবারে খরগহস্ত সহায় রামলা সহায় রাম, হ্যাঁ কাঁচা পানিতে বলছি না কিন্তু সহায় রামলা আপনার একবার দর্শন চায় শেষে যেতে হবে, খুব রাগত হয়ে হিন্দু সাজগোজ করলেন পড়ে গেলেন, ওপারে গিয়ে উঠলেন, উঠার পর নৌকো থেকে নামলেন, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই নতুন ট্যাক্সি ভাড়া করে রেখেছে, সে ট্যাক্সি আর স্টার্ট করলো না, ভদ্রলোক শত চেষ্টা করো আর ড্রাইভার ট্যাক্সিকে স্টার্ট দিতে পারলো না, পারলো না দেখে সব আবার সেই রুগী ফিরে এলো, এরা জানে বাবা ওখানে খাওয়া দাওয়া করবে, তাদের বাড়িতে সব ব্যবস্থা হয়েছে, এখন আসছেন না, যাই হোক বাবা ঘন্টা দুই বাদে আবার ফিরে এলো, এসে বসে একবারে কিরা কিরা, আর বাবা বেরিয়ে এসেছেন ট্যাক্সি স্টার্ট হয়েছে, মা বলুন ট্যাক্সিকে আমি থাম্ব শেষ করে দিয়ে এসেছি আর ট্যাক্সি চলবে না, আমি চলে এলে পর চলবে, আমি ওর বাড়ি যাব, মানে ও অনিচ্ছাকৃত কোনো কাজ কেউ করতে পারত না, আর করলেই তার বন্ধ করা, একটা নতুন ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছে, বন্ধ হয়ে গেল, চালাতে তো পারলো না ওখান থেকে, আবার বাবাও যে নৌকো চেপে এদিকে চলে এলেন ট্যাক্সি চলে গেল, সেই জন্য মানে তার অলৌকিক কথা আমার সে তো কাজ হবে, হ্যাঁ তারপরে তো সেই হলো, হওয়ার পর তো যেতে পারলে না, এখানে ফিরে এলেন দিদি খাওয়া দাওয়া, দিদি ফুর্তিতে আছে, ঠিক হয়ে গেল মেজাজ ঠিক হয়ে গেল, যাবার ইচ্ছে নেই যাবেন, তা ওই কাঁচাপাড়া ওই ঋষিকেশ বাবুর বাড়ি যার বাড়িতে ছিল তার বাড়িতে এখন ঋষিকেশ বাবু খুব ভক্ত ছিল, উনি রেডি চাকরি করতেন, অসম্ভব ভক্ত, মানে এখনকার বাবাকে যেমন সবাই মিলে টানা হেঁচড়া করতো তার আমরা সেসবের উপায় ছিল না, সে রেগুলার দরজায় দাঁড়ি এ ঢুকবে এ ঢুকবে না বাবাকে বিরক্ত করা হবে এরকম, তো তার বাড়িতে বাবা আছে সেও সেই রকমই, একদিন বিকেলবেলা কি সকালবেলা ঠিক আমি মনে করতে পারছি না, বাবা তো ওর স্ত্রী বলছেন বাবা একটু দুধ খান, বললে বাবা আমি দুধ খাবো বাবা দুধ খেতে ইচ্ছে না, বাবা খান না একটু খান, তারপর বলছে যে আমার দুধ খেতে ইচ্ছে না, তখন মনে কথা বলে কিন্তু ইচ্ছে না, তারপরে অনেকের পর যখন আবার বলেছে নিয়ে আসবে জানেন দুধ নিজের বাড়ির যত দুধ ফুরি গেল, কোয়ার্টারে যত লোকের দুধ ছিল ফুরি গেল, তারপর শোনা গেল চোদ্দ কিলো দুধ
চোদ্দশো দিকে সে চোদ্দশো দুধ খেয়েছে আরো দুধান দুধান আরো
চোদ্দশো দুধ খেয়েছে হা করব আর নিয়ে আয় দুধ, তোর কোথায় দুধ খাবি আমাকে নিয়ে আয় তো দুধ আর কোথায় দুধ আছে,
তখন
বলছে এত দুধ নেই বাবা, আর এবার হাত ধরে করছি বাবা মাফ করবেন, এবার আপনার মাথায় শিবায় নেবো আর আমাদের দুধে। তখন সবাই বলতে লাগলো বাবা যখন অনিচ্ছা মতো করবে তখন আপনারা কেউ বাবাকে জিত করবে, কারণ উনি তো ভীষণ ভাব ত্রিমূর্তি ধারণ করবেন তো কেউ তোমরা জানো, তখন তোমরা মানে কোন উপায় করতে পারবে না, তখন তোমরা কি করবে?
জুতো,
হ্যাঁ জুতো, জুতোর ঘটনা তো এখানে আচ্ছা, জুতোর ঘটনা এখানে বাবা বসে আছেন খাটে, বাবার একজন হরিপদবাবু বললেন বাবার একজন বক্তা ছিলেন হাইকোর্টের উকিল সংস্কৃতজ্ঞ খুব ভালো বক্তা, আসে ব্যাখ্যা করেন রাত্রি শনিবার রাত্রি আসেন, শনিবার ব্যাখ্যা করেন রোববার রাত্রি ব্যাখ্যা করেন সোমবার রাত্রি সোমবার সকালে করেন। তো ওনারই এক সম্বন্ধেও স্বামী নাম শিব বিধবা, তিনি পড়াশঙ্কর লিখুন, তিনি এখানে এসেছেন, বাবা যখন বাথরুম যেতেন তখন একটা এই যে জুতোটা আছে ওখানে এর উপরে ক্যানভিসের জুতো, এই ক্যানভিসের যখন জুতো বাবাকে পরিয়ে দিত, এখন সেই জুতোটা পরার আকাঙ্ক্ষা অনেকেরই থাকতো, বাবাকে আমি জুতো পরিয়ে দেব, বাবা সেই জুতোটি পরে বাথরুম যেত। তো এখন শিব দুটি বাবার পায়ের গড়া বসে আছেন, বাবা বাথরুম যাবেন বলে পা দুটি ঝুলে বসে আছেন, এখন শিব দুটি পাশে বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি, আমি আছি, মা আছে, তোমরা তো ওরসব আছে দিয়ে এখন অন্য পাবি বোঝা ইচ্ছে হয়েছিল ওই জুতোটি পরে
পরে,
হ্যাঁ বাবাকে, কিন্তু শিবুদির ইচ্ছে শিবুদি পড়ায় শিবুদি এখন চরমটি ধরে পাশে জুতোটি পড়াচ্ছে, কিন্তু জুতো পড়াতে গিয়ে আর জুতো পড়াতে পারছি
না,
একটা পায়ে হয়ে গেছে পড়ানো, আর একটা চরণে পড়ানো হচ্ছিল, উনি আর পায়ের দিকে তাকিয়ে দেখেন কত কষ্ট করছে, অত মোটা মানুষ আবার উঠ হচ্ছে, আবার হাঁটু গাড়ছেন, আবার গোড়ালি চেপে বসছে, যে কোনো রকমের পায়ের ভিতরে ঢুকাতে পারছি কেন ঢুকছেন, কিন্তু বাবা না সে একবারে দেখাচ্ছে, তখন একদিন কেটে বললো আমার ঠিক জানা নেই, বলে পাটা দেখো না কত বড় হয়েছে এই জুতো কি ঢোকে
না,
হ্যাঁ বলছি পাটা দেখো গে কতখানি হয়েছে ওই যদি কি ওই পায়ে ঢোকে, তখন দেখা গেল পা একবারে গলা ধরে পায়ের মতো নষ্ট হলো পা, ওই জুতো ওই ডুবে ডুবে জুতো কি করে ডুবে, তখন ও পায়ে তো উপর হয়ে কেঁদে বাবা মায় মাফ করুন, বাবা মায় মাফ করুন, বাবা মায় ক্ষমা করুন, আমি এখন নেমে
জুতো পড়ার ইচ্ছা
না করবো, কিন্তু এরকম আমি পড়াবো বলে কোনো জিত করবো
না, সে জিত করে একবারে বলছি
সেই
বুঝেছো বলছি। এবার সদানন্দা প্রথম আপনার পৌঁছার ব্যাপারটা আপনি একটু কি করে গেছিলেন, যে শিকেশটার সঙ্গে কি করে গেলেন, আর শেষে অথবা যখন শেষে যখন দেহাবসানোর আগে উনি স্বীকার করে গেছিলেন তখন কি আপনি ছিলেন?
স্বীকার করেছিলেন অনেক আগে, সেটা আমার সামনে করেন, আমার সামনে ঋষিদাই আমাকে ইয়ে করে ইনসিস্ট করেছিলেন যে এরকম ভাবে বাবা বলেছেন যে কচুয়াতে ওনার আগে ওখানে বাবার কাছ থেকে কোন রকম সে উনি ডাইরেক্টই বলুন বাবা অথবা তাকে হিন্ট দিন, কচুয়া বলে একটি জায়গা আছে রে, এই কথাটা আমি ঋষিদার মুখ থেকে শুনি, কচুয়া বলে একটি জায়গা আছে, এই পর্যন্ত সেই কচুয়ার ইয়েতে উনি দু বছর ধরে সমস্ত ইয়েতে ওখানে চাকরি করতেন উনি বহু খোঁজাখুঁজি করেছেন কিন্তু কিছুতেই সেই কচুয়ার জায়গা খুঁজে পান, তারপরে বহু কষ্টে খুঁজে পেয়ে প্রথমবারে উনি গেছেন গিয়ে খোঁজ নিয়েছেন, তারপরে দ্বিতীয়বারে যাবেন যখন তখন আমাকে বললেন আপনি যাবেন আমার সঙ্গে, হ্যাঁ যাও বাবার জন্ম বাবার ইয়ে আমি ইয়ে করলাম রাজি হয়ে গেলাম, গিয়ে তারপরে সেই ওখানে নিয়ে গেলেন ওনার বিটাতে, ওই যেটা বেনী মাধব তোরণ বলে যে জায়গাটা তারপরে ওখানে গিয়ে আমরা যখন জিজ্ঞেস তখন উনি এক বৃদ্ধ নিয়ে গেলেন, তার নাম হলো কালীপদ ব্যানার্জি, হিন্দুটি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি কিন্তু ঋষিরা গেছিলেন কিন্তু ওই কালীপদ বাবুর কাছে, হ্যাঁ ওনার কাছ থেকে কিছু পাবেন বলে। এইবারে উনি অসুস্থ, ঋষিরা গিয়ে বললেন আমি এসেছি, আপনি সেই বলেছিলেন সব করবো, বললে দেখতে তো পাচ্ছেন আমি কিরম অসুস্থ, এরপর আমি একটু সুস্থ হলে পর আপনাকে দেব। তারপরে তৃতীয়বার যখন গেলাম, সে হয়তো এক বছর হোক বা কতদিনের ব্যাপ আমার মনে নেই, গেলেন তখন শুনলাম তিনি মারা গেছেন। এই কথাটা ঠিক কালীপদ বাবু বলেছিলেন আমার সামনে, যেরকম ভাবে কিন্তু ওনার স্ত্রী কেন কেউ ওনার কেউ জানেন না, বাবা বেনিমাদ সম্বন্ধে কেউ সামান্যতম কেউ দিতে পারে।